শরীয়তসম্মত ঝাড়ফুঁক পৃথিবীতে আল্লাহর প্রচলিত নিয়ম নীতির প্রতি কেউ গভীরভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি অবধারিত নীতি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ভীতি ও ক্ষুধা অভাবে দিয়ে, আরো পরীক্ষা করব সম্পদ জান ও ফসলের ঘাটতি করে। এই সকল ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করে আপনি তাদের সুসংবাদ প্রদান করুন। সূরা বাকারা 155। যারা মনে করে যে নেক লোকদের কোনো বিপদ নেই, তাদের ধারণা ভুল। বরং বিপদ মুসিবতই হচ্ছে ইমানের পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন মানুষ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়? তিনি বলেন, আল আম্বিয়া উসুম্মা সালিহুন থুম্মাল আমসাল ফাল আমসাল মিনান নাস মান ইউবতালা আর-রাজুল আলা হাসাব দীনি ফাইন কানা ফি দীনিহি সালাহ যাযীদ ফি বালাইহি ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা খুফিফ আনহু। নবীগণ, তারপর নেককারগণ, তারপর তাদের নিকটবর্তীগণ, ধর্মের দৃঢ়তা অনুযায়ী মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করা হয়। ধর্মীয় দিক থেকে যদি সে সুদৃঢ় হয় তবে তার বিপদ আপদ বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করে দেয়া হয়। তার ধর্মীয় দিক যদি হালকা হয় তবে তার বিপদ আপদ হালকা ধরনের হয়। ইবনে মাজাহ, বিপদ আপদ হচ্ছে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা একটি অন্যতম আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তাদেরকে বিপদে আক্রান্ত করেন। আহমদ তিরমিজি। এছাড়া বিপদ আপদ হলো বান্দার প্রতি আল্লাহর কল্যাণের একটি অন্যতম পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন তার বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন দুনিয়াতে তড়িৎদার শাস্তির ব্যবস্থা করেন, আর আল্লাহ যখন বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন গুনাহ করার পর তাকে শাস্তি প্রদান থেকে বিরত থাকেন, অতঃপর সেই শাস্তি কিয়ামত দিবসে পূর্ণরূপে দান করেন। তিরমিজি। বিপদ মুসিবত সামান্য হলেও তা গুনাহ মাফ হওয়ার অন্যতম মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসিবহু আযা শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুদ্দু শাজারাতু ওয়ারাকাহা। কোন মুসলমান যদি কাঁটা দ্বারা আঘাত প্রাপ্ত হয় বা তার চেয়ে কোন বড় বিপদে পড়ে, তবে এমন ভাবে আল্লাহ তাআলা তার পাপকে মোচন করেন যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে। বুখারী ও মুসলিম। এজন্য বিপদগ্রস্ত মুসলিম ব্যক্তি যদি নেককার হয় তবে তার বিপদ পূর্বকৃত পাপের কাফফারা শুরু হয়ে যায়, অথবা তাদের তার মর্যাদা উন্নীত করা হয়। কিন্তু সে যদি গুনাহগার হয় তবে বিপদ আবার তার পাপের কাফফারা শুরু হয় এবং পাপের ভয়াবহতার তাকে স্মরণ করানোর জন্য হয়। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জলে স্থলে যে সকল বিপদ বিপর্যয় প্রকাশিত হয় তা মানুষের কর্মদোষের কারণেই হয়, যাতে করে তার মাধ্যমে তাদের কর্মের কিছুটার শাস্তি প্রদান করা হয়, যাতে করে তারা সৎ পথে ফিরে আসে। সূরা রুম 41 নম্বর আয়াত। বিপদ মুসিবতের প্রকারভেদ, কল্যাণের বিপদ যেমন ধনসম্পদের প্রবৃদ্ধি, অকল্যাণের বিপদ যেমন ভয়ভীতি, ক্ষুধা, দরিদ্রতা, জান মালের ক্ষতি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তাদেরকে কল্যাণ ও অকল্যাণের ফিতনায় ফেলে পরীক্ষা করে থাকি। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। আরো মারাত্মক বিপদ হচ্ছে অসুস্থতা ও মৃত্যু, যার সবচেয়ে বড় কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ করে বদনজর ও জাদুতে আক্রান্ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকতারু মান ইয়ামুতু মিন উম্মতি বা'দা ক্বাদা'ইল্লাহি ওয়া কাদারিহি বিল আইন, আল্লাহর নির্ধারণ ও ফয়সালার পর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বদনজরের কারণে। মুসনাদে তায়ালিসি বাজ্জার। হাদিসটি হাসান দ্রষ্টব্য, সিলসিলা সহিহ, হাদিস নম্বর 747। জাদু বাদ নজরে থেকে বাঁচার উপায় সতর্কতা, চিকিৎসার চাইতে উত্তম। অতএব সতর্কতার প্রতি সচেতন থাকা জরুরি। যে সমস্ত বিষয়ে আমাদেরকে জাদু বাদ নজরে থেকে বাঁচাতে পারে তন্মধ্যে অন্যতম হচ্ছে ইমান ও তাওহীদ দ্বারা নিজেকে শক্তিশালী করা। সুদৃঢ়ভাবে এই বিশ্বাস রাখা যে পৃথিবীর যাবতীয় কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে, সেই সাথে বেশি বেশি সৎকাজে লিপ্ত থাকা, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ও তার উপর ভরসা করা। কোন সমস্যা দেখা দিলেই যেন তা অসুখ বা নজর ধারণা না করে, কেননা ধারণা ও খেয়ালি একটি অসুস্থতা বিশেষ দ্রষ্টব্য। চিকিৎসকগণ উল্লেখ করেছেন যে দুই তৃতীয়াংশ শারীরিক অসুখ মানুষের মানসিক কারণে অসুস্থতার কথা চিন্তা করা থেকে সৃষ্টি হয়, অথচ সে রোগের কোন অস্তিত্বই নেই। কোন লোক যদি সমাজে পরিচিত হয় যে তার বদ নজর আছে বা সে জাদুকর, তবে তার থেকে দূরে থাকা উচিত। তাদের ভয় নয়, বরং উপায় উপকরণ অবলম্বন করার কারণে তাদের থেকে দূরে থাকবে। সর্বদা আল্লাহর জিকির করা এবং আশ্চর্য আনন্দময় কিছু দেখলে তার বরকতের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি নিজের মধ্যে বা নিজ সম্পদের মধ্যে বা কোন মুসলিম ভাইয়ের মধ্যে আনন্দময় কিছু দেখে, তবে তার জন্য যেন বরকতের দোয়া করে, কেননা বদ নজর সত্য। আহমদ হাকিম হাদিসটি সহিহ দ্রষ্টব্য, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2572। বরকতের দোয়া করার নিয়ম আছে, বলবে বারাকাল্লাহু লাকা, তা বারাকাল্লাহ বলবে না। জাদু ইত্যাদি থেকে বাঁচার শক্তিশালী একটি মাধ্যম হচ্ছে প্রতিদিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনার আজওয়া নামক 7টি খেজুর খাওয়া, আল্লাহ তাআলা স্মরণাপন্ন হওয়া, তার উপর ভরসা করা, তার প্রতি সুধারণা পোষণ করা এবং জাদু বদনজর থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করা। প্রতিদিন সকাল সন্ধ্যার জিকির সময় যথারীতি পাঠ করা। আল্লাহর হুকুমে এই জিকিরগুলোর বিশেষ প্রভাব আছে, আর তার কারণ দুটি। এক নম্বর এগুলোর মধ্যে যা বলা হয়েছে তা সত্য সঠিক, একতার প্রতি ইমান এবং আল্লাহর হুকুমে এগুলো উপকারী। দুই নম্বর, উহা নিজের মুখে উচ্চারণ করে নিজের কানে শুনে এবং অন্তরে উপস্থিত রেখে পাঠ করে, কেননা উহা দোয়া আর উদাস অন্তরের দোয়া কবুল করা হয় না, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সূত্রে বর্ণিত হয়েছে। জিকির আজকার পাঠ করার সময় সকালের জিকির সমূহ ফজরের নামাজের পর পাঠ করবে, কিন্তু সন্ধ্যার জিকির সমূহ আসরের পর পাঠ করতে হবে। কেউ যদি উক্ত জিকির সমূহ যথাসময়ে পাঠ করতে ভুলে যায় বা অলসতা করে, তবে যখনই স্মরণ হবে পাঠ করে নেবে। বদে নজর প্রভৃতিতে আক্রান্ত হওয়ার আলামত শরীয়ত সম্মত ঝাড় ফুঁকো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। শারীরিক ও মানসিক সব ধরনের রোগের চিকিৎসা রয়েছে পবিত্র কোরআনে। বদনজরে আক্রান্ত হওয়ার পর মানুষ হয়তো বাহ্যিকভাবে শারীরিক রোগ থেকে মুক্ত থাকবে, কিন্তু তারপরও সাধারণত বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যেতে পারে, যেমন বিভিন্ন সময় মাথা ব্যথা অনুভব করবে, মুখমণ্ডলের রং পরিবর্তন হয়ে হলুদ হয়ে যাবে, বেশি বেশি ঘাম নির্গত হবে, বেশি বেশি পেশাব করবে, খানা পিনের আগ্রহ কমে যাবে, শরীরের বিভিন্ন পার্শ্বে ঠান্ডা বা গরম বা কখনো গরম কখনো ঠান্ডা অনুভব করবে, হার্টের উঠানামা বা বুক ধড়ফড় করবে, পিঠের নিম্নাংশে বা দুই স্কন্ধে বিভিন্ন সময়ে ব্যথা অনুভব করবে, অন্তরে দুশ্চিন্তা ও সংকীর্ণতা অনুভব হবে, রাতে অনিদ্রা হবে, অস্বাভাবিক ক্রোধ বা ভয়ের কঠিন প্রতিক্রিয়া দেখা দিবে, বেশি বেশি ডেকুর বা উদগিরণ হবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, একাকিত্বকে পছন্দ করবে, অলস ও শ্রমে বিমুখ হবে, নিদ্রার প্রতি আগ্রহী হবে, স্বাস্থ্যগত অন্যান্য সমস্যা দেখা দেবে যার ডাক্তারি কোনো কারণ নেই, রোগের দুর্বলতা ও কাঠিন্যতা অনুযায়ী এই আলামতগুলো বা কিছুটা দেখা যেতে পারে। আবশ্যক হচ্ছে মুসলিম ব্যক্তি শক্তিশালী মানুষ সুদৃঢ় অধিকারী হবে, কোনো অস্বস্তি যেন তার মধ্যে অনুপ্রবেশ করার সুযোগ না পায়। কোন উৎসর্গ অনুভব করলেই আমি রোগে আক্রান্ত এরূপ ধারণা যেন মনের মধ্যে স্থান না পায়, কেননা ধারণা রোগের চিকিৎসা করা খুবই কঠিন। অবশ্য কারো কারো মধ্যে উক্ত উপসর্গগুলো থেকে কিছু কিছু দেখা যেতে পারে অথচ তারা সুস্থ, আবার কখনো কিছু উপসর্গ দেখা যায় শারীরিক অসুস্থতার কারণে, কখনো ইমানের দুর্বলতার কারণে, যেমন অন্তরে সংকীর্ণতা অনুভব, দুশ্চিন্তা, অলসতা ইত্যাদি। তখন আল্লাহর সাথে সম্পর্কের বিষয়কে উন্নত করার চেষ্টা করা উচিত। রোগ যদি বদনজরের কারণে হয় তবে আল্লাহর হুকুমে নিম্নলিখিত যে কোনো একটির মাধ্যমে চিকিৎসা আনা যেতে পারে। যার এক নম্বর, যার বদনজরে লেগেছে তাকে যদি জানা যায় তবে তাকে গোসল করিয়ে গোসলকৃত পানি নেবে এবং তার ছায়া তার ছোঁয়া কোনো জিনিস সংগ্রহ করবে, অথবা সেই পানি দ্বারা বদনজরে আক্রান্ত ব্যক্তি গোসল করবে এবং তাকে পান করতে দিবে। দুই নম্বরে, যার বদনজরে লেগেছে তাকে জানা না গেলে শরীরের সম্মত জাল ফুঁক দোয়া ও সিঙ্গা লাগানোর মাধ্যমে আরো যোগ্য লাভের চেষ্টা করতে হবে। কিন্তু জাদুতে আক্রান্ত হলে আল্লাহ রুকমে নিম্নলিখিত যে কোন একটির মাধ্যমে চিকিৎসা হতে পারে। এক নম্বর, কোথায় জাদু করা হয়েছে তা জানা গেলে সেই জাদুকৃত বস্তু বের করে নিয়ে আসতে হবে, অতঃপর সেখানে গিরা ইত্যাদি থাকলে সুরা না সুফলাক পড়ে তা খুলতে হবে, তারপর ওই বস্তুকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। দুই নম্বর, শরীয়ত সম্মত জাল ফুক, কোরআনের আয়াতে বিশেষ করে মাউইদাতাইন সুরা না সুফলাক সুরা বাকারা দোয়া ইত্যাদি যার ইত্যাদি দ্বারা জাল ফুক করবে, অচিরে জাল ফুকের কিছু দোয়া উল্লেখ করা হবে। তিন নম্বর, নুসরা দ্বারা জাদু প্রতিহত করা, উহা দু ভাগে বিভক্ত হারাম, উহা হচ্ছে জাদু দ্বারা জাদুকে প্রতিহত করা এবং জাদু থেকে মুক্ত হওয়ার জন্য জাদুকরের কাছে যাওয়া। খ, জায়েজ, এর পদ্ধতি হচ্ছে সাতটি বড় এই পাতা নিয়ে তা পিষে ফেলবে, তারপর তাতে তিনবার করে সুরা কাফিরুন ইখলাস ফালাকু নাস পাঠ করে ফুঁ দিবে, তারপর উহা পানিতে মিশিয়ে তা পান করবে এবং তাদের গোসল করবে, আরোগ্য লাভ করা পর্যন্ত বারবার এই পদ্ধতি ব্যবহার করবে, আল্লাহ চাইতে উপকার হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক। চার নম্বর, জাদু বের করে যদি পেটের মধ্যে জাদুর ক্রিয়া অনুভব হয় তবে ওষুধ ইত্যাদি দিয়ে পায়খানার মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করবে, যদি অন্য কোন স্থানে থাকে তবে শিঙ্গা লাগানোর মাধ্যমে তা বের করার চেষ্টা করবে। ঝাড় ফুক, এর জন্য কিছু শর্ত আছে। এক নম্বর, ঝাড় ফুক হতে হবে কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত দোয়ার মাধ্যমে। দুই নম্বর, উহা আরবি ভাষায় হতে হবে, তবে দোয়া আরবি ছাড়া অন্য ভাষাতেও হতে পারে। তিন নম্বর, এই বিশ্বাস রাখবে যে ঝাড় ফুকের মধ্যে কোনো প্রভাব নেই, আরোগ্য শুধুমাত্র আল্লাহই দিতে পারেন। ঝাড় ফুকের প্রভাব বেশি দিতে চাইলে কোরআন পাঠ করবে, আরোগ্যের নিয়ত জিন ইনসানের, জিন ইনসানের হেদায়তের নিয়ত, কেননা কোরআন হেদায়তের জন্য এবং আরোগ্যের জন্য নাজিল হয়েছে। তবে জিনকে হত্যা করার নিয়তি কোরআন পড়বে না, অবশ্য জিনকে বের করা সম্ভব হয়ে পড়লে পূর্বের নিয়মে জাল ফুক করে যদি সে নিহত হয় তাতে কোনো অসুবিধা নেই। যিনি জাল ফুক করবেন তার জন্য কতিপয় শর্ত। এক নম্বরে, তিনি মুসলমান হবে, নেককার ও পরেজগার হবেন, যত বেশি আল্লাহ বের হবেন ততই তার জাল ফুকে কাজ বেশি হবে। দুই নম্বর, জাল ফুকের সময় একনিষ্ঠ হৃদয় নিয়ে আল্লাহর দিকে নিজেকে ধাবিত করবেন, যাতে করে মুখে যা বলবে অন্তরে যেন তা অনুধাবন করে। উত্তম হচ্ছে মানুষ নিজে নিজেকে ঝাড়ফুঁক করবে, কেননা সাধারণত অন্যের অন্তর ব্যস্ত থাকে, তাছাড়া নিজের বিপদ প্রয়োজন সে নিজে যেমন অনুভব করে অন্য তা অনুভব করতে পারবে না। বিধগ্রস্ত আল্লাহর দ্বারস্থ হলে তাদের ডাকে সাড়া দেওয়ার অঙ্গীকার তিনি তাদেরকে দিয়েছেন। যাকে জাল ফুক করা হবে তার জন্য কতিপয় শর্ত। এক নম্বর, সে মুমিন অনেককার হওয়া মুস্তাহাব, ঈমান অনুযায়ী প্রভাব হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদুয-যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনে যা নাযিল করেছি তাতে মুমিনদের জন্য রয়েছে আরোগ্য রহমত, আর জালিমদের ক্ষতি ছাড়া অন্য কিছু বৃদ্ধি করবে না। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াত। দুই নম্বর, সত্যিকার ভাবে আল্লাহ স্মরণ পান্ন হবে যে তিনি তাকে আরোগ্য দান করবেন। তিন নম্বর, আরোগ্য পেতে দেরি হচ্ছে কেন এরূপ অভিযোগ করবে না, কেননা জাল ফুক এক ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে, তাড়াহুড়ো করলে হয়তো তা কবুলই হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউস্তাজাবু আহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুত ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি। তোমাদের একজনের দোয়া কবুল করা হবে যতক্ষণ সে তাড়াহুড়ো না করবে আর এ কথা না বলবে যে এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারি ও মুসলিম। জাড়ফুকের কয়েকটি নিয়ম আছে। এক নম্বর, জাড়ফুকের সাথে হালকা থুতু বের করবে, থুতু ফুঁক দেওয়া ছাড়াই ঝাড় ফুঁকের দোয়া পড়া। তিন নম্বর, আঙ্গুলে সামান্য থুতু নিয়ে মাটির সাথে মিশিয়ে তা দ্বারা বেতার স্থানে মাসে করে। চার নম্বর, জাড়ফুকের দোয়া পড়ে বেতার স্থানে হাত ফেরানো। জাড়ফুকের জন্য আয়াত ও হাদিস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকরার শেষের দু আয়াত, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এরপর আরো কয়েকটি আয়াত। فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ سورة بقرة 136 نمبر آيات يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُجِرْكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ الرجيم سورة أحكاف 31 نمبر آيات وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا سورة بني إسرائيل 82 نمبر آيات أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ سورة نساء 51 نمبر آيات وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ سورة شعراء 80 نمبر آيات وَيَشْفِي صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ سورة توبة 14 نمبر آيات قل هو للذين آمنوا هدى وشفاء سورة فصلت 44 نمبر آيات لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله سورة حشر 21 نمبر آيات فارجع البصر هل ترى من فطور سورة ملوك 10 نمبر آيات وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون سورة قلم 1 نمبر آيات وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين سورة أعراف 117-119 نمبر آيات قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى سورة طه 65-69 نمبر آيات ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين سورة توبة 26 نمبر آيات فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها سورة فتح 26 نمبر آيات فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا سورة فتح نمبر آيات هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم سورة فتح نمبر آيات حديث أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك شو بيشال أرشل كربو شو مهان الله ركسامي پتھنا كورچي تني أبنك آرگو دن کرون أبو داودو ترميزي حدث تي سنو دوتن ادواتي شاد بار پلو بي أعيذك بكلمات الله التام من كل شيطان وهام ومن كل عين لام. আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের মাধ্যমে আমি তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার শয়তান থেকে, বিষধর প্রাণীর অনিষ্ট থেকে এবং সকল প্রকার বদ নজর থেকে। বুখারী 3 বার আযহিবিল বাস রাব্বান্নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই মানুষের প্রভু বিপদ দূরীভূত করে দাও, আরোগ্য দান করো, এমন আরোগ্য যার পর আর কোন রোগ অবশিষ্ট থাকবে না, কেননা তুমি একমাত্র আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ছাড়া আর কারো আরোগ্য নেই। বুখারী মুসলিম 3 বার আল্লাহুম্মা আযহিব আনহু হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসাবাহা। আল্লাহ তার থেকে গরম ঠান্ডা ও ক্লান্তি দূর করে দাও। একবার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোন মাবুদ নেই, তার প্রতি ভরসা করছি, তিনি মহান আরশের অধিপতি। 7 বার বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন ইউদিকা ওয়া মিন কুল্লি শাররি ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিকা। বিসমিল্লাহ আরকিকা, আমি আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ফুঁক করছি, তোমাকে কষ্ট দানকারী সকল বস্তু হতে এবং প্রত্যেক ব্যক্তির অথবা হিংসুক ব্যক্তির নজরের অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন, আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ফুঁক করছি। বুখারী ও মুসলিম 3 বার শরীরে যে স্থানে ব্যথা অনুভূত হয় সেখানে হাত রেখে বিসমিল্লাহ বলবেন 3 বার তারপরে এই দোয়া পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। আল্লাহর ইজ্জত ও ক্ষমতার রসিলে যে অনিষ্ট আমি অনুভব করছি এবং যার ভয় করছি তা থেকে আশ্রয় প্রার্থনা করছি। মুসলিম 7 বার কয়েকটি সতর্কতা। 1 নম্বর বদ নজরকারীর সাথে সংশ্লিষ্ট কুসংস্কারকে বিশ্বাস করা জায়েজ নয়, যেমন তার পেশাব পান করে তা আর তার স্পর্শকৃত বস্তু পাওয়া গেলে তার দ্বারা কোনো উপকার পাওয়া যাবে না, এমন বিশ্বাস করাও যাবে না। 2 নম্বর বদ নজর লাগবে এই আশঙ্কায় তাবিজ লটকানো বা চামড়া বা রিং বা তাবিজের মালা পরিধান করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাআল্লাক শাইয়ান উকিলাইলে, যে ব্যক্তি কোনো কিছু লটকাবে তাকে সেই বস্তুর প্রতি সুপর্দ করা হবে। তিরমিজি। তাবিজ যদি কোরআন আয়াত লিখে হয় তবে তাতে মতবিরোধ আছে, তবে উত্তম হচ্ছে তা পরিত্যাগ করা। 3 নম্বর গাড়ির মধ্যে মাশা আল্লাহ তাবারকাল্লাহ লিখে তলোয়ার চাকু চোখ আঁকিয়ে লটকিয়ে দেয়া, কোরআন রাখা অথবা বাড়িতে কোরআনের বিভিন্ন আয়াত লিখে লটকিয়ে রাখা জায়েজ নয়, কেননা এগুলো দ্বারা বদনজর থেকে বাঁচা যাবে না, বরং এগুলো নিষিদ্ধ তাবিজের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। 4 নম্বর রোগী দৃঢ় বিশ্বাস রাখবে যে তার দোয়া কবুল হবে, আরোগ্য হতে দেরি হচ্ছে কেন এ কথা বলবে না। যদি বলা হয় যে আরোগ্যের জন্য সারা জীবন ওষুধ খেতে হবে তবে ভীত হয় না, কিন্তু যদি দীর্ঘ সময় জাড়পোক করা হয় তবে অস্থির হয়ে যায়। অথচ জাড়পোকের জন্য যে আয়াত পাঠ করা হয় তার প্রত্যেকটা অক্ষর নেকি পাওয়া যাবে আর একটি নেকিকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। রোগীর উপর আবশ্যক হচ্ছে বেশি বেশি দোয়া ইস্তিগফার করা এবং বেশি বেশি দান সৎকার করা, কেননা এগুলোর মাধ্যমে আরোগ্য আশা করা যায়। 5 নম্বর দলবদ্ধ হয়ে জাড়ফুকের দোয়া পাঠ করা সুন্নতের খেলাফ, এর প্রভাব দুর্বল, অনুরূপ ভাবে শুধুমাত্র টেপ রেকর্ডারের মাধ্যমে শোনাও ঠিক না, কেননা এতে নিয়ত উপস্থিত থাকে না। অথচ জাড়ফুককারের নিয়ত থাকে অন্যতম শর্ত, যদিও টেপ রেকর্ডারে কেরাত শোনাতে কল্যাণ আছে। আরোগ্য লাভ করা পর্যন্ত জাড়পুকের দোয়া বারবার পাঠ করা সুন্নত, কিন্তু ক্লান্ত হয়ে গেলে জাড়পুকে কমিয়ে দিবে যাতে করে বিতৃষ্ণা বা বিসৃষ্টি না হয়। বিনা ধরে আয়াত দোয়া পাঠ করার ক্ষেত্রে সংখ্যা নির্দিষ্ট করা ঠিক নয়। 6 নম্বর কিছু কিছু আলামত আছে যা দ্বারা প্রমাণ পাওয়া যাবে যে জাড়পুকারী জাদু বা শিরকি জাড়পুক ব্যবহার করছে, কোরআন দ্বারা জাড়পুক করছে না। বাহ্যিক ভাবে ধর্মীয় কিছু পরিচয় থাকলেও দোকায় পড়া যাবে না, শুরুতে কোরআন থেকে হয়তো কিছু পাঠ করবে কিন্তু অল্পক্ষণ পরে অন্য কিছু পড়া শুরু করবে। আবার অনেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘন ঘন মসজিদে যাবে, আপনার সামনে ঠোঁট নাড়িয়ে জিকির পাঠ করবে। সাবধান, এদের আকীদা ও মূল পরিচয় না জেনে যেন ধোকায় না পড়েন। জাদুকর ও বেলকিবাজদের চেনার উপায়, সে রুগী এবং তার বাবা মার নাম জিজ্ঞেস করবে, অথচ নাম জানা না জানার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নেই। রোগের ব্যবহৃত কোন বস্তু যেমন টুপি বা কাপড় বা চুড়ি ইত্যাদি তলব করবে। জিনের উদ্দেশ্যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের কোন প্রাণী জবে করার কথা বলবে, কখনো জবে কৃতপানির রক্ত নিয়ে রোগের গায়ে মাখাবে, জাড়পুক করার সময় দুর্বুদ্ধ শব্দে গুনগুন করে মন্ত্র পাঠ করবে বা লিখে দেবে। তাবিজ কবাসে যেমন নম্বরের মাধ্যমে বা বিচ্ছিন্ন অক্ষরের মাধ্যমে ছক আঁকিয়ে রোগীকে প্রদান করবে, রোগীকে নির্দিষ্ট কিছুদিন অন্ধকার ঘরের মধ্যে নির্জনে একাকী থাকার জন্য নির্দেশ দিবে। নির্দিষ্ট কিছুদিনের জন্য রোগীকে পানি স্পর্শ করতে নিষেধ করবে। রোগীকে এমন কিছু প্রদান করবে যা মাটিতে বা কবরস্থান বা নিজ গৃহে পুঁতে রাখতে বলবে, বা কাগজে কিছু লিখে দিবে যা পড়িয়ে ধোঁয়া নেওয়ার জন্য বলবে। রোগীকে তার ব্যক্তিগত ব্যাপারে অতীত ভবিষ্যৎ সম্পর্কে কিছু খবর প্রদান করবে যা একমাত্র সে ছাড়া অন্য কেউ জানে না, অথবা রোগীর কথা বলার পূর্বেই তার নাম, ঠিকানা ও কি অসুখ হয়েছে ইত্যাদি বলে দিবে। রোগী তার কাছে যাওয়া মাত্র ব্যবস্থাপত্র দিয়ে দিবে বা টেলিফোন বা ডাকের মাধ্যমে ব্যবস্থাপত্র লিখে দিবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের 7 নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে জিন মানুষের উপর আসর করতে পারে। দলিল হচ্ছে আল্লাহর বাণী, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس
যারা সুদ খায় তারা কিয়ামত দিবসে ওই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে মহাবিষ্ট করে থাকে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। তাফসীর বিদগণ ঐকমত্য হয়েছেন যে আয়াতে আলমাস বা স্পর্শ বলতে উদ্দেশ্য হচ্ছে শয়তানি পাগলামি, যা জিনের স্পর্শ আচরণের কারণে মানুষের মধ্যে দেখা যায়, ফলে মানুষ দিশেহারা হয়ে যায়। জাদু আছে, তার প্রভাব আছে, কেননা আল্লাহ বলেন ইউহাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের জাদুর প্রভাব হঠাৎ খেয়াল হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছুটোছুটি করছে। সূরা তাহা 66 নম্বর আয়াত। কুরআন সুন্নাহর দলিল অনুযায়ী জাদুর প্রভাব প্রমাণিত, জাদু করা হারাম এবং ভয়ানক কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, ক্বালা আশরিকু বিল্লাহি ওয়াসসিহরু, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তারা বললেন হে আল্লাহ রসুল, পাপ গুলো কে কে? তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা, জাদু করা ইত্যাদি। বুখারী ও মুসলিম। আল্লাহ বলেন ইন্নামা নাহনু ফিতনাতু ফালা তাকফুর, আমরা শুধু পরীক্ষার জন্য, সুতরাং জাদু শিখে তুমি কুফরি করো না। সূরা বাকারা 102 নম্বর আয়াত। জাদু দুভাগে বিভক্ত, 1 নম্বর গিরাও মন্ত্র, এর মাধ্যমে জাদুকর জিন শয়তানকে ব্যবহার করে যাতে করে জাদুকৃত ব্যক্তির ক্ষতি সাধন করা যায়। 2 নম্বর ঔষধ জাতীয় বস্তু ব্যবহার করে জাদুকৃত ব্যক্তির ব্রেন ইচ্ছা ও মনের মধ্যে প্রভাব সৃষ্টি করা, একে বিরত রাখা ও ধাবিত করার জাদু বলে। অর্থাৎ জাদুকৃত ব্যক্তি যা চায় তা থেকে বিরত রাখবে, অথবা যে বিষয়ে তার মন চায় না তাতে আগ্রহ সৃষ্টি করে দিবে। এ ধরনের জাদুকে জাদুতে জাদুকৃত ব্যক্তির ধারণা পাল্টে যাবে, মনে খেয়াল সৃষ্টি হবে যে বস্তুটি বিপরীত আকার ধারণ করছে, অথবা তা নড়া চড়া করছে বা চলছে ইত্যাদি। প্রথম প্রকারের জাদু সুস্পষ্ট আছে, কেননা তাতে শয়তানদের ব্যবহার করা হয়েছে। আল্লাহর সাথে কুপুরি না করলে শয়তানরা জাদুকরকে কখনোই সাহায্য করবে না। আর দ্বিতীয় প্রকার জাদু ধ্বংসকারী ও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। জাদুর যাবতীয় প্রভাব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন বলেই হয়ে থাকে।